Medicine Roll.
নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি আমি প্রত্যয়। আমার সাথে আছে সুমিতেন্দ্র, অনন্যা আর নার্গিস। প্রথমে জানাই আপনাদেরকে মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার। আমাদের ভূত প্রেত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো? একটা নতুন গা ছমছমে ভূতের গল্প কিন্তু চলে এসেছে, অনন্যা নিজে লিখেছে। এটা শুধু নিছকই গল্প নয়, এটা অনন্যার বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তাই বেশি দেরি না করে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, না হলে কি জানি ভূতে ডুতে আবার ধরে ফেললে আবার চাপ হয়ে যাবে। যাই হোক, তাহলে শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সিজন 4 এপিসোড 10 এর উৎস ভট্টাচার্য লেখা সাগর পাড়ে শয়তান। দারুণ একটা অস্বস্তিতে ছটফট করতে থাকে সুব্রত। কে যেন বারে বারে তাকে ডাকছে, আর রক্ত জল করা অপার্থিব কণ্ঠে বলে উঠছে,
আমার কথা ভুলে গেলি নাকি? আমি ফিরে এসেছি, আমায় চিনতে পারছিস না? সেই ছোট্টবেলা থেকে আমার ঘুম ভঙ্গে আমায় এখানে এত কাজ করিয়েছিস তুই, আর আজ আমায় অস্বীকার করছিস? আমাকে প্রতিদান দেওয়ার সময় হয়েছে তোর। আমার প্রাপ্য না মেটানোর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে তুই জানিস না?
দারুণ শীতেও সর্বাঙ্গ ঘেমে উঠেছে সুব্রতর। দেখতে না পেলেও সেই কণ্ঠস্বরের মালিককে বিলক্ষণ চিনতে পারছে সে। একটা সময় তো সেই কণ্ঠস্বরের মালিক তার বড়ই ভরসাস্থল ছিল, কিন্তু সেই সময় সুব্রত যে বিশেষ বাঁশিটা বাজিয়ে তাকে আহ্বান করত, আজ সেই বাঁশির আর কোনো অস্তিত্ব নেই। বলা ভালো, সুব্রত নিজেই সেই বাঁশিটা তার জীবন থেকে দূর করে দিয়েছে। কিন্তু চাইলেই কি আর সব কিছু থেকে মুক্ত হওয়া যায়? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে সুব্রতর, মুখ দিয়ে একটা শব্দও বের হতে চাইছে না। পরিবর্তে একটা দূষিত অনুভূতি ক্রমশ তার সমস্ত চিন্তা চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। কোনো এক নরকের জীবের অসংখ্য ক্লেদাক্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তাকে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। চেনা সুরে সেই বাঁশিটা আজ আবার বেজে উঠেছে, কিন্তু কে বাজাচ্ছে সেই বাঁশিটা? বহু বছর আগে যে বাদ্যযন্ত্রটাকে সে তার জীবন থেকে নির্বাসন দিয়েছিল, আজ কোন পথে তা আবার ফিরে এলো তার কাছে? এ বাঁশি কোনো সাধারণ বাঁশি নয়, পরিবর্তে আপাত মধুর সুর মূর্ছনার মাধ্যমেই এর ধ্বনি উন্মুক্ত করে এমন এক জগতের দ্বার, যার অপর প্রান্ত থেকে লৌকিক জীবনে হাজির হয় এক অতি লৌকিক আতঙ্ক। অনন্ত গভীর একটা গহ্বরে ক্রমশ সুব্রত সমস্ত অস্তিত্ব তলিয়ে যাচ্ছে, তবু সে প্রাণপণে বুকে জড়িয়ে ধরেছে একটা ইঞ্চি পাচেকের মূর্তি। না, কোনো দেবতার মূর্তি সেটি নয়, নরকের নিকষ কালো অন্ধকারের উপাদানে রচিত সেই মূর্তির অবয়ব। সুব্রত শরীরের নিমাংশ ইতিমধ্যেই সেই অতল গহ্বরে তলিয়ে গেছে। ঊর্ধ্বাংশে এসে লাগছে তীব্র দাবদাহের অসহ্য উত্তাপ, নরকের নীলাভ আগুনে ক্রমশ সে ঝলসে যাচ্ছে যেন, কিন্তু যন্ত্রণায় আর্তনাদ করে ওঠার মতো শক্তিও তার লোপ পেয়েছে। এই চরম অমঙ্গলের সম্ভাবনা তার অজ্ঞাত নয়, তবুও সেই মূর্তিটিকেই আঁকড়ে ধরে আছে। তার উদ্ভ্রান্ত দৃষ্টি দেখতে পায় মাথার উপর পাক খেয়ে উঠছে দাঁড় কাক আর শকুনের দল। সে বেশ বুঝতে পারছে তাদের মাংসলোলুপ শোন দৃষ্টি তারই ওপর নিবদ্ধ। কখনো বা তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে তারা ডেকে উঠছে সমস্বরে, নাম না জানা হিংস্র সাপদের ভয়াল ভয়ঙ্কর আস্ফলনও কি মাঝে মাঝে শুনতে পাচ্ছে না সুব্রত? সে অনুভব করে তাকে ঘিরে মৃত্যুর উৎসব যেন সমাগত। অগণিত দাঁড়কাক এবং শকুনের কৃষ্ণকায় পাখায় সুব্রতর মাথার উপরের আকাশ অন্ধকারে ঢাকা পড়ে গেল। নিশ্চিত্র অন্ধকারে তার সমস্ত সত্তা হারিয়ে যেতে লাগল।
না,
অস্ফুট একটা আর্তনাদ করে সুব্রত উঠে বসল। তবে সে এতক্ষণ যা কিছু দেখছিল, যা কিছু অনুভব করছিল, তা পুরোপুরি একটা দুঃস্বপ্ন ছিল। নরকের নিকষ কালো অন্ধকার সে এখনো হারিয়ে যায়নি, এখনো তবে আশা আছে, জীবনের আলো খুঁজে পাওয়ার আশা। মৃত্যুর হাতছানি পেরিয়ে জীবনের পথে আবারও ফিরে আসার আশা। হ্যাঁ, এখনো আশা আছে। এই তো সে তার চিরপরিচিত ঘরেই রয়েছে। অজ্ঞাত অন্ধকারের সুরঙ্গে আকণ্ঠ পঙ্কিলতায় ডুবে যায়নি তো সে? কিন্তু সত্যি কি তাই? তাহলে সমস্ত কিছুকে এমন পুরনো দিনের ছবির মতন দেখতে লাগছে কেন? তার মনে হচ্ছে যেন কোনো চিত্রশিল্পী একটা পুরনো সময়কে তার নিপুণ শিল্পকর্মের মাধ্যমে সঞ্চয় করে রেখে গেছে। ভুল ভাঙতে সময় লাগে না সুব্রত। ছাদ থেকে দেওয়াল হয়ে মেঝের দিকে প্রসারিত লম্বা লম্বা ছায়াগুলো কি তবে তার দুর্বল মনের কল্পনা? কিন্তু ছায়া থাকলে তো তার কায়াও থাকবে, জাগতিক নিয়মে সেটাই স্বাভাবিক। তবে তারা কোথায়? প্রতিনিয়ত পরিবর্তনশীল সেই ছায়ামূর্তিগুলো বহুরূপীর মতন ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করছে। অদৃশ্য কোনো জাদুকরের অঙ্গুলি হিলনে ছায়া জগতের নির্জীব বস্তুগুলির মধ্যে যেন এক অলৌকিক প্রাণ সঞ্চার ঘটেছে। আর সমান্তলে তাদের নড়াচড়ার সাথে বেজে চলেছে সেই অলৌকিক বাঁশি। আরে, ওটা কি? বারান্দায় রাখা ওই যে রকিং চেয়ারটায় বসে ওরকম করে কে দুলছে? অশ্রুত পূর্ব গুমোট বাতাসের ফিসফিসানিগুলো ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে লাগলো। নিজের ঘরেই নিজেকে কেমন যেন অবাঞ্ছিত বলে মনে হলো সুব্রত। তার মনে হলো অকস্মাৎ অন্য জগতের বাসিন্দাদের আস্তানায় অনাধিকার প্রবেশ করে সে তাদের বিরাগ ভাজন হয়েছে, আর হয়ে উঠেছে তাদের অনৈসর্গিক আলোচনার কেন্দ্রবিন্দু। একরকম জোর করেই সে অবসন্ন দেহটাকে টেনে বারান্দার চেয়ারটার দিকে এগিয়ে গেল। চেয়ারটা এখনো একইভাবে দুলছে। সুব্রতর দিকে পিছন ফিরে কেউ একজন চেয়ারটায় বসে আছে। সুব্রত জিজ্ঞেস করতে চাইল,
কি চাও?
কিন্তু ওর মুখ দিয়ে একটা অস্পষ্ট গোঙানির শব্দ বাদে আর কিছুই বেরোল না। কয়েক মুহূর্তের প্রাণান্তকর স্তব্ধতা। পৃথিবীর সমস্ত শব্দ যেন এক নিঃসীম গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। তারপর হঠাৎই সেই চেয়ারে যে বসেছিল, সে ধীরে ধীরে তার মুখটা সুব্রতর দিকে ফেরাল। কিন্তু অঙ্গ সঞ্চালনটি আদৌ সুখকর নয়। গলা থেকে দেহের বাকি অংশ তার এখনও সুব্রতর দিকে পিট করে বসে আছে। কেবল মুন্ডুটা এখন সুব্রতর দিকে ফেরানো, আর তার দুই চোখ থেকে বর্ষিত হচ্ছে আগুনের ভাঁটার মতন জ্বলন্ত দৃষ্টিবান। সেই ভয়াল ভয়ঙ্কর অস্তিত্বের সঠিক বর্ণনা জাগতিক কোনো ভাষায় দেওয়া নিতান্তই অসম্ভব। মুখমণ্ডলের অঙ্গগুলির গাঠনিক প্রকৃতি পৃথিবীর পরিচিত কোনো জীবের সাথে মেলে না। এক কদর্য মূর্তিমান আতঙ্ক শরীরী রূপে হাজির হয়েছে সুব্রতর সামনে। আতঙ্কের আতিশর্যে দ্রুতই প্রগাঢ় অন্ধকারের পর্দা নেমে এলো সুব্রতর দু চোখে দৃষ্টি মুছে দিয়ে। অনুভবের কাকাবাবু বেশ কিছুদিন তার বাড়ি ছাড়া। প্রফেসর ধৈর্যটি সোম বিদেশের পাড় চুকিয়ে দেশে ফিরেছেন বেশ কিছুদিন হল, কিন্তু বেশি দিন এক জায়গায় থাকা না আছে তার স্বভাবে, না তার ভাগ্যে। ফলস্বরূপ তার রঘুনাথগঞ্জের বাড়িটি বেশিরভাগ সময় তালাবন্ধ হয়ে পড়ে থাকে। তিনি বেশি দিনের জন্য বাইরে গেলে তার পরিচারক মনোহর বেশিরভাগ ক্ষেত্রেই তার অভিযানের সাথী হয়, আর এই নিয়ে অনুভবের আফসোসের সীমা নেই। আফসোস হওয়াটাই অবশ্য স্বাভাবিক। অনুভবের কাকাবাবু যে রোমহর্ষক অভিজ্ঞতার গল্পের এক অফুরন্ত সম্ভার। আর ছুটির দিন পেলেই অনুভব কখনো একা, কখনো বা ঈশিতার সাথে হাজির হয়ে যায় তার প্রিয় কাকাবাবুর বাড়ি। যখন ধৈর্যটি সম বাইরে বাইরেই থাকতেন, তখন অনুভব সেভাবে সুযোগ পেত না। কিন্তু এখনকার কথা আলাদা। এখন তার কাকাবাবু বেশি দিন না থাকলেই অনুভবের মন খারাপ হয়। প্রফেসরের প্রতিটি অভিযানেই থাকে নানা রকম বিপদের ঝুঁকি, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত অভিযানে যে সকল অভিজ্ঞতা সঞ্চয় হয় তা জুড়ি মেলা ভার। তাই সেই সমস্ত অভিযানের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়ার দুঃখ তো রয়েছেই। তাই অনুভব অপেক্ষায় থাকে কখন তার কাকাবাবু ফিরে এসে সেই সমস্ত রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনী বর্ণনা করবেন। সেই সকল গল্প শোনার দুর্নিবার আকাঙ্ক্ষা তো আছেই, পাশাপাশি আরও একটা বিষয় অনুভব ভীষণভাবে উপলব্ধি করে, তার কাকাবাবু যেন পজিটিভিটির এক অপরিমেয় ভাণ্ডার। তিনি অনুভবকে শিখিয়েছেন কোনো সমস্যায় পড়লে সেই সমস্যাটির জটিলতার দিকে মনোনিবেশ না করে তার সমাধানের দিকে মনোসংযোগ করাই সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। অনুভব হাতে নাতেও ফল পেয়েছে বহুবার যে তার কাকাবাবুর কথা মিথ্যে নয়। প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধৈর্যটি সোম যে কেবল দেশ বিদেশের বিচিত্র সব অতিলৌকিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন তাই নয়, মানুষের মনোজগতের বিভিন্ন বিষয় নিয়েও তার অবাধ বিচরণ। অ্যাসমোডিয়াস এবং সাকিবাস উদ্ভূত সেই কালান্তক বিপদের দিনে প্রফেসরের বিপদে সম্পদে সমানভাবে অবিচল থাকার ক্ষমতা ঈশিতাও অনুভব প্রত্যক্ষ করেছে। মনের জোর বিপদ মোকাবিলার ক্ষেত্রে কতটা সহায়ক হতে পারে তা নিজেরাই উপলব্ধ করেছে বেশ ভালোভাবে। অনুভব তো তার কাকাবাবুকে হারিতি দেবীর আশ্রিত রত্ন পিশাচের সাথেও সংগ্রাম করতে দেখেছে, আর তাই তারা ইতিমধ্যেই বুঝতে শিখেছে যে আপাত অতিলৌকিক বিষয়গুলির মধ্যেও নিহিত থাকে লৌকিক কার্যকারণের গূঢ় সম্পর্ক। মানব মননের অন্ধকারময় অংশগুলি থেকেই বিভিন্ন অপশক্তিগুলোর বুৎপত্তি প্রসার এবং মূলগত প্রভাব বিস্তারের ক্ষমতা। আমাদের চিরপরিচিত পৃথিবীটার সমান্তরালে ভয়ঙ্কর সব অপশক্তিরা নিয়ত বিচরণ করে বটে, কিন্তু আমাদের জগতে তাদের প্রভাব বিস্তারের ক্ষমতা আমাদের চিন্তা চেতনার উপর অনেকাংশ নির্ভরশীল তা বলার অপেক্ষা রাখে না। ব্যতিক্রম যে একেবারেই নেই তা নয়, তবে তার সংখ্যা নিহাতি সীমিত। এই সমস্ত কথাই ধৈর্যটিবাবু গল্পের ছলে অনুভবদের বুঝিয়েছেন। এমনিতে স্বল্পভাগ রাশভারী প্রকৃতির মানুষ হলে কি হবে, ধৈর্যটিবাবু তার প্রিয় অনুভব আর ঈশিতার সাথে বন্ধুর মতোই মিশে থাকেন। এমন একটি মানুষের অনুপস্থিতি যে অনুভবের মন খারাপের কারণ হবে তাতে আর আশ্চর্য কি। কি মনে হতে অনুভব একদিন সন্ধ্যাবেলা তার কাকাবাবুকে ফোন করে বসে, আর বার দুয়েক রিং হতেই ও প্রান্ত থেকে ফোনটা রিসিভ করেন প্রফেসর সোম।
আরে অনুভব জি, টেলিপ্যাথি টেলিপ্যাথি, তোমার কথাই তো ভাবছিলাম।
কবে ফিরছেন কাকাবাবু?
এই তো আজই ফিরলাম। কাল সন্ধ্যায় ফাঁকা আছো নাকি? তাহলে চলে এসো দুটিতে মিলে, অনেকদিন তো দেখা সাক্ষাৎ নেই, গল্প হবে কোন।
হ্যাঁ কাকাবাবু, কালকে আমরা যাচ্ছি, দেখা হবে।
কথা মতো পরদিন সন্ধ্যাবেলা অনুভব আর ঈশিতা হাজির হলো প্রফেসরের বাড়ি। অনুভবের কাকাবাবু ওদেরকে দেখে ভীষণ খুশি হলেন। আসলে লৌকিক ও অতিলৌকিক পরিসরে নানা জটিল বিষয়ের সাথে অনেকটা সময় তাকে কাটাতে হয়। অনুভবদের মতো তরুণদের সাহচর্য তাঁর কাছে একরাশ মুক্ত বাতাসের মতো। কুশল বিনিময় পর্বটা দ্রুত সমাধা করে ওরা জমিয়ে বসতে না বসতেই মনোহর গরম কফির কাপ দিয়ে গেল, সাথে কিছু রোস্টেড কাজু বাদাম। ধৈর্যটিবাবুর জন্য তার পছন্দের ব্ল্যাক কফি তো আছে।
কাকাবাবু বললেন তো কোথায় গেছিলেন এবারে, আর প্রতিবারের মতো এবারেও নিশ্চয়ই?
ঈশিতার কণ্ঠে কৌতূহল ঝরে পড়ে, অনুভবও তাতে গলা মেলায়।
হ্যাঁ, এবারে তো কিছু জানতেই পারিনি আমরা।
তুই নবীন প্রাণের উৎসাহ দেখে ধৈর্যটি সোমের মুখে প্রশ্রয়ের হাসি ফুটে ওঠে। ব্ল্যাক কফিতে শেষ চুমুক দিয়ে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলতে থাকেন প্রফেসর,
খুব কম সময়ের মধ্যে আমাকে যেতে হয়েছিল বলে তোমাদের কিছু বলে যেতে পারিনি। শোনো তবে, গোড়া থেকেই শুরু করি। এবারে আমার ডাক এসেছিল গোয়া থেকে। মিস্টার সঞ্জয় মালাকার আমার পূর্ব পরিচিত, ভদ্রলোকের নানা রকম ব্যবসা রয়েছে। ওনারা বেশ কয়েক পুরুষ ধরে গোয়াতেই থাকেন। অনেকদিন সেভাবে যোগাযোগ নেই বটে, কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতায় শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। সেই সূত্রেই তিনি জানতেন যে আমি পাকাপাকিভাবে দেশে ফিরে এসেছি। একদিন হঠাৎ ভদ্রলোকের ফোন এলো। ওনার গলা শুনে বেশ বুঝতে পারছিলাম উদ্বেগ আর আতঙ্কের যৌথ অভিঘাতে তিনি জর্জরিত। সংকটটা প্রকট হয়েছে তাঁরই ছেলে সুব্রতকে ঘিরে। আর আমাকে যখন স্মরণ করেছেন তখন একথা স্পষ্ট যে সমস্যাটার পাঁচটা সাধারণ লৌকিক সমস্যার মতো নয়। কিন্তু মুশকিল হল যে তিনি এতটাই বিভ্রান্ত, কোনো কথাই ঠিক গুছিয়ে আমাকে বোঝাতে পারলেন না। বারে বারে কেবল বলতে লাগলেন তাঁরা এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছেন, আর আমায় পীড়াপিড়ি করতে লাগলেন যত দ্রুত সম্ভব আমি যেন গোয়ায় পৌঁছে তাদের এই বিপদ থেকে উদ্ধার করি। অগত্যা আর উপায়ন্তর না দেখে গোয়ায় যাওয়াই মনস্থির করলাম।
একটু বিরাম নিয়ে কফির কাপে একটা লম্বা চুমুক বসিয়ে প্রফেসর আবার বলতে লাগলেন,
সঞ্জয়বাবুদের বাড়িটা মাজা গাঁয়ের কাছে, ডাবলিম এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে তিনি নিজেই এসেছিলেন। দৃশ্যতই তাঁকে বিধ্বস্ত দেখাচ্ছিল। গাড়িতে করে যাতায়াতের পথটুকুতে গোয়ার নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্য চোখে পড়ছিল বটে, কিন্তু সেসব উপভোগ করার মতো মানসিক স্থিতি সে সময় আমার ছিল না। মিস্টার মালাকার যা বললেন তাতে মনে হলো তাঁর ছেলে সুব্রতর উপর কোনো এক ভয়ঙ্কর অপশক্তি প্রভাব বিস্তার করেছে। ছেলেটি আত্মবিস্মৃত হয়েছে, তার চেতনার সমস্তটা চুড়ে সেই শয়তান অধিষ্ঠান করছে। অচিরেই বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে। সঞ্জয়বাবু শিক্ষিত ও বিজ্ঞান মনস্ক মানুষ, তাই ঘটনাটিকে অতিলৌকিক বলে মেনে নিতে তাঁর মন বাধা দিয়েছিল বইকি। আসলে তেমন ঘটনাগুলিকে প্রত্যক্ষ না করলে এমন মনে হওয়াটাই স্বাভাবিক। তিনি কয়েকজন সাইকিয়াট্রিস্টের সাথে পরামর্শ করেছিলেন, কিন্তু তাঁরাও হাল ছেড়ে দিয়েছেন। কেবলমাত্র তাই নয়, তাঁরা নিজেরাও রীতিমতো আতঙ্কিত। সঞ্জয়বাবু অনেক চেষ্টা করেও যখন কোনো প্রতিকারের পন্থা বের করতে পারলেন না, তখন আর উপায়ান্তর রইল না, আমাকে যোগাযোগ করলেন তিনি। ওনাদের বাড়ি পৌঁছতে মিনিট ৪০-এর মতো সময় লাগলো। বাড়িটার পাঁচটা সাধারণ বাড়ির থেকে আকারে বেশ বড়। বেশ বোঝা যায় সঞ্জয়বাবুর ব্যবসার অবস্থা মন্দ নয়। মিস্টার মালাকারের ছেলে অর্থাৎ সুব্রত একটি ঘরের মধ্যে রয়েছে, বলা ভালো তাকে কোনো মতে আটকে রাখা হয়েছে ওই ঘরটির মধ্যে। ঘরটির কাছাকাছি পৌঁছতেই শক্তিশালী একটা ঋণাত্মক ক্ষেত্রের উপস্থিতি বেশ উপলব্ধি করলাম। জানি না ঠিক কোন শক্তির বিরুদ্ধে সংগ্রামে নামতে চলেছি, তবু মন শক্ত করে যথাসম্ভব প্রস্তুত হয়ে নিলাম। ঘরটার মধ্যে ঢুকতেই যে উগ্র জান্তব গন্ধ আর পচা মাংসের দুর্গন্ধ একসাথে এসে নাকে ঝাপটা মারল, তা যে কোনো মানুষের বিবমিশা জাগানোর জন্য যথেষ্ট। ঘরের মধ্যে ইতস্ততভাবে ইঁদুর জাতীয় প্রাণীদের ভগ্নাবশেষ পড়ে রয়েছে নানা জাতের পাখির পালক, যেন একটা বুনো বিড়াল তার শিকারগুলিকে ছিঁড়ে খেয়েছে। একটা চেয়ারের উপর বসে রয়েছে সুব্রত, হাতে পায়ে রয়েছে বাঁধন, মাথাটা তার বুকের কাছে ঝুঁকে পড়েছে, মাথায় লম্বা অবিন্যস্ত চুল। সঞ্জয়বাবু ঈষৎ দ্বিধাগ্রস্তভাবে ওকে কবার ডাকলেন। তার মধ্যে অসহায় এক পিতাকে দেখে বড়ই খারাপ লাগছিল। কোনো সাড়া মিলল না সুব্রত। বেশ দেখতে পেলাম একটা ঘন কালো অন্ধকারের মেঘ তাকে ঘিরে রেখেছে। এই দেখা চর্মচক্ষে দেখা নয়, বরং এক অতীন্দ্রিয় অনুভূতি। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠে আমি শান্ত কিন্তু দৃঢ় স্বরে সুব্রতকে ডাকলাম। এবারে কিন্তু ফল মিলল। মুখটা ধীরে ধীরে তুলে সুব্রত অপ্রকৃতস্ত ঘোলাটে চোখে আমাদের দিকে চাইল। ডানাতের তর্জনীটা তুলে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর সাহায্যে তার কপালের একটা বিশেষ স্থানে অল্প চাপ দিলাম। মানসিক বিকারজনিত কারণে এরকম অস্বাভাবিক আচরণ হলে দ্রুতই এই প্রক্রিয়ায় ফল পাওয়া যায়। যদিও বেশ বুঝতে পারছিলাম এটি সেরকম কোনো সাধারণ ঘটনা নয়, তবু একবার চেষ্টা করে দেখতে দোষ কোথায়। কিন্তু তার গায়ে হাত বেশিক্ষণ দেওয়াই গেল না। ওহ, কি অসহনীয় উত্তাপ তার গায়ে! একটা তীব্র ঝাঁকুনিতে আঙুলটা সরিয়ে নিতে হলো আমায়। সাথে সাথেই সুব্রতর দৃষ্টিতে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। মুহূর্তের মধ্যে তার খোলাটে চোখ দুটো
হিংস্র সাপদের মতো ধক করে চলে উঠল। একটা চাপা জান্তব গর্জন শুনতে পেলাম, সে যেন বাঁধন মুক্ত হওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে সে হাসতে শুরু করেছে, এমন কদর্য হাসি কোনো মানুষের হতে পারে না। হাসির দমকে তার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে, অবিন্যস্ত লম্বা চুলে তার মুখমণ্ডল ঢেকে গেছে। বৈশাখী গট্ট হাসিতে পুরো ঘরটা যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। এই রকম ঘটনার সাক্ষী আমাকে এর আগেও বহুবার হতে হয়েছে বটে, কিন্তু এই ক্ষেত্রে যেন কিছু একটা ব্যতিক্রম অনুভব করলাম। আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন বলতে লাগলো, একটি নয় দুটি অন্ধকারের মেঘ পরস্পরের সাথে ভাব বিনিময় করে চলেছে, আর সেই দুটি আধারের মেঘকে ঘিরে এক অমঙ্গলজনক স্পন্দন জেগে উঠেছে। সেই মুহূর্তে সেই ভাবনাটাকে বড়ই আশ্চর্য বলে মনে হলো আমার। অসঙ্গতিটা যেটি কোথায় তা কিছুই বুঝে উঠতে পারলাম না, কিন্তু এটা বিলক্ষণ জানি, আমি যে পার্থক্যটা অনুভব করছি তা মিথ্যে হতে পারে না। দীর্ঘবিক্ষণতায় দেখেছি আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমার সাথে কখনো প্রতারণা করে না, কিন্তু বিস্তারিতভাবে কিছুটা অন্তত জানবার জন্য সুব্রতকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসাটা খুবই জরুরি। প্রধান সমস্যাটা হলো অপশক্তির স্বরূপ না জেনে তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা করা আর চোখ বুঝে আগুনে ঝাঁপ দেওয়া সমতুল্য বিষয়। তবু মরিয়া হয়ে একটা শেষ চেষ্টা করলাম। বিশেষ কিছু গাঠনিক বৈশিষ্ট্যের উপাদানে নির্মিত ক্রিস্টালের সাহায্যে নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি হলো। এই কম্পাঙ্ক মানুষের শ্রবণ সীমার বাইরে, কিন্তু এটা পরীক্ষিত সত্য যে অধিকাংশ অপশক্তির কাছেই এই কম্পাঙ্কের শব্দ অত্যন্ত অসহনীয় হয়ে ওঠে। বলা ভালো, নেগেটিভ এনার্জির শোষকের মতো আচরণ করে সেটি। সৌভাগ্যক্রমে এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। সুব্রতর মধ্যের সেই শয়তানের দুর্দান্ত প্রতাপ যেন কিছুটা হলেও স্থিমিত হয়ে এল। অবসন্ন হয়ে সুব্রতর মাথাটা আবার তার বুকের উপর ঝুঁকে পড়ল। চাপা একটা গোঙানির শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে আসতে লাগলো। ওই কম্পাঙ্কের প্রভাব সহ্য করতে না পেরে অধিকাংশ সাধারণ অপশক্তি তাদের জীবন্ত ধারককে সাময়িকভাবে হলেও মুক্ত করে দিতে বাধ্য হয়। এই ক্ষেত্রে কিন্তু সেই অপশক্তি সাময়িকভাবে স্থিমিত হয়ে পড়লেও তার ধারককে সম্পূর্ণ মুক্তি দিল না। প্রাথমিকভাবে ভেবেছিলাম কিছুক্ষণের জন্য হলেও সুব্রতকে সেই অপশক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে পারলে সমস্যাটির উৎপত্তি সম্পর্কে কিছুটা ধারণা করা যাবে, কিন্তু বিধিবাম আমার সে অভিপ্রায় আর পূরণ হল না। অগত্যা পরিকল্পনায় পরিবর্তন প্রয়োজন হল। সেই অপশক্তির সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের প্রচেষ্টাই এখন একমাত্র পথ। মিস্টার মালাকারকে যথাযথ নিরাপত্তার বিষয়ে কিছু নির্দেশ দিয়ে আমি আমার কাজ শুরু করলাম। অনিচ্ছা সত্ত্বেও মিস্টার মালাকারকে সেই ঘরটি ত্যাগ করতে হলো।
একটানা অনেকটা বলে একটু বিরতি নিলেন ধৈর্যটি বাবু। সব প্রশ্ন দৃষ্টিতে অনুভব এবং ঈশিতা তাঁরই দিকে চেয়ে রয়েছে। মুহূর্তের বিলম্ব এখন তাদের কাছে অতি দীর্ঘ বলে মনে হচ্ছে। প্রফেসর আবার বলতে শুরু করলেন,
অপশক্তির সাথে সরাসরি সংযোগ স্থাপনের প্রক্রিয়া বর্ণনা করে তোমাদের বিড়ম্বনা আর বাড়াব না। সেই প্রক্রিয়া যেমন গূঢ় তেমনই জটিল তার পন্থা। তবে প্রত্যক্ষ অভিজ্ঞতার দরুন তোমরা কিছুটা জানো এই সমস্ত অপশক্তিদের প্রকৃতি সাধারণ প্রেতের মতো নয়। সবচেয়ে অসুবিধার বিষয় হলো সেই অপশক্তির আদৌ যোগাযোগ স্থাপনের কোনো ইচ্ছেই নেই। সে জানাতেও চায় না কি তার অভিপ্রায়, তার সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করলে কি তার সহ্য হয়। তোমরা তো জানোই সাধারণত কোনো অপশক্তি রচিত মায়া আমাকে সেভাবে প্রভাবিত করতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রমটাই যেন নিয়ম হয়ে উঠল। মনে হতে লাগলো এক বিক্ষুব্ধ সামুদ্রিক ঝঞ্ঝা আমাকে যেন গ্রাস করছে, ক্রমশ শ্বাসরুদ্ধ হয়ে আসতে লাগলো। তারপর হঠাৎ মনে হলো সমুদ্রের জলরাশির মধ্যে থেকে দুটো শক্তিশালী হাত উঠে এসে আমার গলাটা চেপে ধরে ডুবিয়ে মারতে চাইছে। যেন ভ্রমটাকে কখন যে সত্যি বলে ভেবে নিলাম তা নিজেও জানি না। পরে বুঝেছিলাম কিভাবে এই বেনিয়ম আমার উপরেও প্রভাব বিস্তার করলো, তবে সে কথা পরে হবে। মঙ্গলময়ের অপার করুণায় এবং আমার প্রশিক্ষিত ইচ্ছাশক্তির জোরে কোনো মতে সেই বিভ্রম কাটিয়ে উঠলাম। দুই বিপরীত ধর্মী শক্তির সংঘর্ষে দুই পক্ষই তখন রণক্লান্ত।
কিন্তু কাকাবাবু, অন্ধকারের জীবগুলো তো অপরিসীম অপশক্তির আধার, তারা কি কখনো ক্লান্ত হতে পারে?
অনুভব উত্তেজিতভাবে বলে ওঠে। সপ্রশংস দৃষ্টিতে তার দিকে চেয়ে প্রফেসর বললেন,
একদম ঠিক ধরেছ অনুভব, কিন্তু এই ক্ষেত্রে প্রথম থেকেই যে নানা রকম ব্যতিক্রম চোখে পড়ছে তার মধ্যেই নিহিত হয়েছে এর উত্তর, পরিশেষে সবটাই বুঝতে পারবে।
একটু থেমে পুরো ঘটনাটার পরস্পরা মনে মনে গুছিয়ে নিয়ে প্রফেসর আবার বলতে থাকেন,
সে সময় তখনও সুব্রত অপ্রকৃতস্থ ভঙ্গিমায় আস্ফলন করে চলেছে। প্রাথমিকভাবে সেগুলিকে অর্থশূন্য ধ্বনি বলে মনে হলেও ধীরে ধীরে কয়েকটি শব্দ আগের চেয়ে স্পষ্টতর হয়ে উঠল। বুঝলাম তার জীব বারে বারে উচ্চারণ করছে,
এল ডিমোনিও জিকক, এল ডিমোনিও জিকক।
তখনকার মতো স্বস্তির নিঃশ্বাস ফেললাম, অন্তত একটা সূত্র তো পাওয়া গেছে, অন্ধকারে একটা আলোর আভাস।
ওই কথাটার মানে কি কাকাবাবু?
এবারের কৌতূহলী প্রশ্ন ইশিতার। ধৈর্যটি সম বললেন,
পর্তুগিজ কথাটির বাংলা তর্জমা করলে দাঁড়ায় শয়তান কোকো, কিন্তু মজার ব্যাপার হলো কোকো বা কুকু নামের যে কিংবদন্তিটি পর্তুগিজ লোককথায় রয়েছে তা নিতান্তই ছেলে বোলানো গল্পের মতো। আমাদের বাংলায় ছোট বাচ্চারা ঘুমাতে বা খেতে না চাইলে যেমন তাদের ভয় দেখিয়ে বলা হয় জুজু আসবে, হেও অনেকটা সেই রকমের ব্যাপার। অর্থাৎ কোকো নামের ভয়ঙ্কর অপশক্তির আদতে কোনো অস্তিত্বই নেই। প্রাথমিকভাবে আমিও খানিকটা আশ্চর্য হয়েছিলাম বটে, তবে ব্যতিক্রমী ঘটনাগুলির কার্যকারণ স্পষ্ট হচ্ছিল ক্রমশ। তবু নিশ্চিত হতে মিস্টার মালাকারের থেকে আরো কিছু জানবার প্রয়োজন ছিল। কথা বলে বুঝলাম ছোটবেলা থেকেই সুব্রতর কোকোর প্রতি অদ্ভুত একটা অবসেশন তৈরি হয়েছিল। সঞ্জয়বাবুর ঠিক মনে নেই কোথা থেকে, তবে একটি মূর্তি এবং একটি বাঁশি সেই ছোটবেলার দিনগুলোতেই সুব্রতর হস্তগত হয়। ওর বদ্ধমূল ধারণা ছিল যে কোনো বিপদে বা প্রয়োজনে কোকোকে সাহায্য করবে। কোকোকে ডাকতে ওই বাঁশিটা একটা বিশেষ সুরে বাজাত সুব্রত। দিন দিন কোকোর প্রতি সুব্রতর এই অবসেশন পাগলামির পর্যায়ে পৌঁছে যাচ্ছিল। এরপর থেকে আশ্চর্য একটা বিষয় দেখা গেল, সুব্রতর সঙ্গে যাদের কোনোভাবে বিরোধ হতো, বিরোধের কিছুদিনের মধ্যেই তারা মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মকভাবে জখমত অথবা প্রাণ হারাত। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা হলে সেটাকে সমাপতন বা কোইন্সিডেন্স বলে উড়িয়ে দেওয়া চলে। প্রথম ঘটনাটিতে কয়েকটি সহপাঠী সুব্রতর কথা বলার সমস্যা নিয়ে তাকে প্রায় উত্তক্ত করত। কিছুদিনের ব্যবধানে তাদের প্রত্যেকেই আশ্চর্যজনকভাবে পৃথক পৃথক দুর্ঘটনার কবলে পড়ে তাদের বাকশক্তি হারায়। যে ছেলেটি সবচেয়ে বেশি বিরক্ত করত তাকে আর বাঁচানোই যায়নি। এই অবধি তবু ঠিক ছিল, কিন্তু তারপর তাদের পরিণতির প্রসঙ্গে কথা হলে সুব্রতকে বড়ই উৎফুল্ল দেখায় এবং সে জানায় তার কোকোই ওদের শাস্তি দিয়েছে। সেই ছেলেগুলো কখনো সুব্রতকে দেখতে পেলে ভীষণ আতঙ্কিত হয়ে উঠত আর ওর দিকে আঙুল তুলে বাকিদের কিছু বলার চেষ্টা করত। দুর্ভাগ্যজনক ঘটনাগুলোর এখানে শেষ নয়, বরং শুরুই বলা চলে। একদিন কোনো একটি কারণে সুব্রত স্কুলের একজন শিক্ষককে শাস্তি দিয়েছিলেন। পরদিন তার মৃতদেহটা ক্লাসরুমের সিলিং থেকে ঝুলতে দেখা যায়। তদন্তে আত্মহত্যা প্রমাণ হলেও বাড়িতে কোনো এক কথা প্রসঙ্গে সুব্রত জানায় কোকোই নাকি ওনাকে উচিত শাস্তি দিয়েছে। সবাই কিছু একটা অনুমান করেছিল আর তাই এরপর থেকে সকলেই সুব্রতর থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখত। কেউই তার সাথে বাজে ব্যবহার করার সাহস করত না, কেউ তার সাথে মিশতও না। তখন থেকেই সে আগের চেয়েও অন্তর্মুখী স্বভাবের হয়ে উঠতে থাকে। সে সারাদিন ওই মূর্তিদার সাথেই ফিসফিস করে সব কথা বলতে থাকে। মাঝে মাঝে সেই মূর্তিটাকে আর বাঁশিটা নিয়ে সে কোথায় যেন চলে যেত। অনেক বকাবকি করেও কোনো ফল হয়নি, প্রত্যুত্তরে সে কেবল অদ্ভুতভাবে তাকিয়ে হাসত। একদিন এই নিয়ে বিবাদ চরমে উঠলে সুব্রতর মা বৈশালী দেবী ওর গায়ে হাত তোলেন। তপ করে চলে উঠেছিল সুব্রতর চোখ দুটো। তবুও নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করে সুব্রত, কিন্তু ওর থেকে কোকোকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন বৈশালী দেবী। কিন্তু কোকর মায়া সুব্রত কোনো কিছুর বিনিময়ে ছাড়তে রাজি নয়। সেও বলে ওঠে যে তার এবং কোকর মাঝে প্রতিবন্ধকের কাজ করবে তার জন্য অপেক্ষা করছে চরম সর্বনাশ। সুব্রতর কথা মিথ্যে হয়নি। পরদিন সকালে তাদের বাড়ির সামনেই পাওয়া যায় বৈশালী দেবীর মরদেহ। অনুমান করা হয় ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। স্মৃতিচারণা করতে করতে সঞ্জয়বাবুর চোখ আর্দ্র হয়ে ওঠে। আতঙ্ক আর বিহ্বলতার আবেগকে অতিক্রম করে যায় বেদনার অনুভূতি।
প্রফেসর নিজেও একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলেন, দ্রুতই সামলে নিয়ে আবারও বলতে থাকেন।
নিজেকে সংযত করে মিস্টার মালাকার আবার বলতে লাগলেন, এরপর থেকে সুব্রতর মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। তার বাঁশিটাকে আর খুঁজে পাওয়া যায় না। কোকর মোহ অবশ্য তবুও সে পুরোপুরি ছাড়তে পারেনি। কোকোকে একটা বাক্সে পুড়ে রেখে দেয় সে। এরপর থেকে সুব্রত চুপচাপ থাকলেও তার আচরণ বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আসে। সঞ্জয়বাবু স্ত্রী বিয়োগের দুঃখটা ভুলে সন্তানকে নিয়ে জীবন অতিবাহিত করতে থাকেন। বেশ কিছু বছর সবকিছু নিরুদ্বেগেই কাটছিল। অতীতের সেই সমস্ত দিনগুলির স্মৃতি দুঃস্বপ্নের মতো মন থেকে মুছেই গিয়েছিল প্রায়। কিন্তু তারপর হঠাৎ করেই এই নতুন রূপে নেমে এসেছে অভিশাপ।
একটু থেমে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ধৈর্যটি বাবু, তারপর বললেন,
ততক্ষণে মিস্টার মালাকারের কথাগুলো শুনে বিষয়টা মোটামুটি বুঝে উঠতে পেরেছি। সত্যি বলতে সুব্রতকে সেই অর্থে কোনো বিশেষ অপশক্তি নিয়ন্ত্রণই করছে না, বিপরীত ক্রমে বিষয়টা কিছুটা উল্টো এবং বেশ কিছুটা জটিল।
একটু থেমে ধৈর্যটি সে মনে মনে ভেবে নিলেন কিভাবে অনুভবদের কাছে বিষয়টা সহজবোধ্য করা যায়। তারপর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আবার বলতে লাগলেন,
তোমাদের পুরো বিষয়টা সহজ করে বোঝাতে গেলে আগে একটা বহুল প্রচলিত গল্প একটু বলে নিতে হবে। সালটা মোটামুটি 1986 দিকে, মার্কিন মুলুকের বোস্টন শহর। জনৈক এক অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। প্রাথমিকভাবে ঠিক করা হয় অপরাধীর ফাঁসি হবে, কিন্তু একটি পরীক্ষার অভিপ্রায়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়। অপরাধীকে জানানো হয় তার ফাঁসি হবে না, পরিবর্তে বিষাক্ত সাপ দংশন করিয়ে তাকে হত্যা করা হবে। তা অপরাধী সে কথায় বিশ্বাস করে এবং ভয়ঙ্কর মৃত্যুর প্রতীক্ষা করতে থাকে। তার মৃত্যুদণ্ড কার্যকর করার দিন আসল সাপের পরিবর্তে সর্পদংশনের মতো কৃত্রিম পরিস্থিতি তৈরি করতে অপরাধীর চোখ বেঁধে তার গায়ে সামান্য সেফটিপিন ফোটানো হলো। আশ্চর্য এই যে সে ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই মারা পড়ল। তার পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেল সত্যি তার দেহে সাপের বিষ রয়েছে। এখন প্রশ্ন হল তার দেহে সাপের বিষ এলো কোথা থেকে। বলা হয়ে থাকে সাপের বিষে তার মৃত্যু হবে জানবার পর থেকে তার মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তার প্রভাবে তার দেহ সাপের বিষের অনুরূপ প্রোটিন তৈরি করে। যদিও ঘটনাটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, তবুও দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের মনের কি অপরিসীম ক্ষমতা তা আমরা সারা জীবনেও সম্পূর্ণ উপলব্ধি করতে পারি না। আমাদের ইচ্ছা শক্তিকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের তরঙ্গ ভাবা চলে। সেই কম্পাঙ্ক মহাজাগতিক তরঙ্গের সাথে সংস্পন্দনে সক্ষম। ইউনিভার্সাল ল অফ অ্যাট্রাকশন থিওরি বলে এক মনে দৃঢ় সংকল্পে মানুষ কিছু চাইলে মহাবিশ্ব তাকে সেটা দেওয়ার জন্য সহযোগী হয়ে ওঠে। শুভ চিন্তা করলে তার জীবনে শুভ ত্বরান্বিত হয়, চিন্তা অশুভ হলে অশুভ ঘটনাই রূপ লাভ করে। এই নিয়ম সকলের ক্ষেত্রে প্রযোজ্য হলেও কত দূর তা বাস্তবায়ন হবে তা ব্যক্তি বিশেষের ইচ্ছা শক্তির প্রাবল্যের উপর নির্ভরশীল। কেবল নিজের উপরে নয়, পারিপার্শ্বিক বস্তু এমনকি প্রাণীর উপরও প্রভাব বিস্তার করা সম্ভব, এবং এই নিয়ন্ত্রণ ক্ষমতা রীতিমতো অনুশীলনের মাধ্যমে রপ্ত করতে হয়। কিন্তু এই পৃথিবীতে নিয়ম যেমন আছে, আছে তার ব্যতিক্রম। বিরল হলেও এমন কিছু মানুষ আছে যারা অতিমাত্রার নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়েই জন্ম লাভ করে, অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে সেই ক্ষমতা প্রাপ্ত হয়। প্যারাসাইকোলজির পরিভাষায় তাদেরকে বলা হয় সাইকিক ইনফ্লুয়েন্সার। এই ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তারের কাজ ধনাত্মক কিংবা ঋণাত্মক দু ধরনেরই হতে পারে।
জানি না জন্মগত হবে নাকি অর্জিত ক্ষমতার মাধ্যমে, সুব্রত নিজের অজান্তেই হয়ে উঠেছিল এক শক্তিশালী নেগেটিভ সাইকিক ইনফ্লুয়েন্সার, আর তার ইচ্ছাশক্তিকে কেন্দ্রীভূত করবার আধার হয়ে উঠেছিল তার কল্পিত কোকো। তার সেই অতিলৌকিক ক্ষমতাকে কাজে লাগিয়ে কোকোর নাম করে সে তার প্রতিহিংসা চরিতার্থ করে গেছে বারংবার। সুব্রতর চেতন মন ভাবত বাঁশি বাজিয়ে সে কোকোকে আমন্ত্রণ জানায় আর কোকো তার হয়ে সেই কাজগুলো সম্পন্ন করে। সবকিছু সুব্রতর পক্ষে বেশ ভালোই চলছিল, কিন্তু তার এবং কোকোর মধ্যে বাধা হয়ে দাঁড়ান তার মা বৈশালী দেবী। তাঁর কি মর্মান্তিক পরিণতি হয়েছিল তা তো তোমরা ইতিমধ্যে শুনেইছ।
এখানে যেহেতু কোন স্তরের অপশক্তি নয়, পরিবর্তে একজন মানুষের ঋণাত্মক প্রভাব বিস্তার করছে, সেই জন্যই কি প্রথম থেকে বিভিন্ন অনিয়ম ঘটেছিল কাকাবাবু?
একদম ঠিক ধরেছ ঈশিতা। আসলে কিন্তু মায়ের মৃত্যুটা সুব্রতর কাম্য ছিল না, কিন্তু ততদিনে তার অতিলৌকিক ক্ষমতার প্রতি সে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। বৈশালী দেবীর মৃত্যুর পর কোকোর সাথে সমস্ত সংযোগ ছিন্ন না করলেও তাকে আহ্বান করার মাধ্যম হিসেবে যে বাঁশিটার সে ব্যবহার করত সেটা সে কোথাও একটা ফেলে দেয়, কিন্তু কোকোর মোহ তখনও সম্পূর্ণ ত্যাগ করতে পারেনি, তাকে একটা বাক্সে ভরে রেখেই দেয় সে। যদিও বাঁশির মাধ্যমে আহ্বানের বিষয়টি সম্পূর্ণরূপে সুব্রতর কল্পনা মাত্র, তবু মায়ের মৃত্যুটাকে মন থেকে মেনে নিতে না পারার দরুন সাময়িকভাবে হয়তো তার ইচ্ছাশক্তির কিছুটা অবমন্দন ঘটেছিল, যার ফলে কিছু বছর নিরুদ্যোগেই কাটে। কিন্তু আমাকে ভাবাচ্ছিল যে হঠাৎ করে এমন কি হলো যা আবার তাকে ট্রিগার করলো তার কোকোর সাহায্য নেওয়ার জন্য। মিস্টার মালাকারের থেকে সুব্রতর কলেজের বিষয়ে জানতে পারি। একটু খোঁজ খবর করতেই দেখতে পাই সুব্রতর ক্লাসেই ডিওগো এবং সুজান নামে দুটি ছেলে মেয়ে, যারা কিনা প্রণয় সম্পর্কে আবদ্ধ, তারা রিসেন্টলি একটি অস্বাভাবিক দুর্ঘটনার কবলে পড়েছে। এরপর দুয়ে দুয়ে চার করতে আর সমস্যা হয় না। সুব্রত সুজানকে পছন্দ করত, কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়ায় ডিওগো। বহুদিন মনের অন্ধকারে লুকিয়ে রাখা কোকোকে আবার মনে পড়ে যায় সুব্রতর, কিন্তু প্রিয়জন হারানোর বেদনা সে ইতিমধ্যে উপলব্ধি করেছে। এক্ষেত্রে তাই তার সচেতন মন বাধা হয়ে দাঁড়ায়। চেতন অবচেতনের বিপরীতমুখী সংঘাতে এই প্রথম বিপর্যস্ত হয় সুব্রত। এই মানসিক দুর্বলতার সুযোগে মহাজাগতিক নেগেটিভিটি তাকে গ্রাস করতে থাকে। ল অফ অ্যাট্রাকশনের নিয়মে কোকো নামের কল্পনা মূর্ত হয়ে তাকে পীড়িত করতে থাকে। এই কারণেই আমি দুটি অন্ধকারের মেঘপুঞ্জ অনুভব করেছিলাম, একটি মহাজাগতিক নেগেটিভিটি, অন্যটি সুব্রতর নেগেটিভ ইনফ্লুয়েন্স ওয়েভ। সুব্রতর মানবিক গুণগুলোর উপর প্রভাব বিস্তার করতে থাকে মহাজাগতিক নেগেটিভ ফিল্ড।
সুব্রতকে সেই নেগেটিভ ফিল্ড থেকে কিভাবে মুক্ত করলেন কাকাবাবু?
একই রকম সাগ্রহে অপেক্ষায় ঈশিতাও। প্রফেসর ম্লান হাসলেন, তারপর ধীরে ধীরে বলতে লাগলেন,
মনে রাখবে অন্ধকার যতই ঘন হোক পরিশেষে আলোর জয় অবধারিত। কখনো কখনো হয়তো মনে হবে যে অন্ধকার বুঝি আলোকেও খেয়ে ফেলছে, কিন্তু সেটা আপাতভাবেই প্রতিভাত হচ্ছে, প্রকৃত সত্য ভিন্ন রূপ। দীর্ঘদিনের অনুশীলনে পজিটিভ সাইকিক ইনফ্লুয়েন্সের ক্ষমতা আমারও কিছুটা রপ্ত হয়েছে, তবে সচরাচর সেটা আমি প্রয়োগ করি না। এমন ক্ষমতার সৎ উদ্দেশ্যে সীমিত ব্যবহারই শ্রেয়। কেবল ক্ষমতা অর্জন করলেই হয় না, সেটাকে ধারণ ও বহন করার জন্য দায়িত্বশীল হওয়াও প্রয়োজন। যাই হোক, যে কথা বলছিলাম, যে প্রক্রিয়াটি এক্ষেত্রে প্রয়োজন ছিল তাতে আমার দিক থেকে সেভাবে বিপদের আশঙ্কা না থাকলেও সুব্রতর গুরুতর শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছিল। তবুও উপায়ান্তর না থাকায় সেই ব্যবস্থাই করতে হলো। বিশেষ কিছু প্রক্রিয়ায় নিজের মনোসংযোগ, মানসিক সক্ষমতা এবং ইচ্ছাশক্তিকে আরও কিছুটা শানিত করে নিলাম। সুব্রতর উপর নার্ভ শান্ত করার কিছু ওষুধ প্রয়োগ করা হলো। মহাজাগতিক নেগেটিভিটি ফিল্ডের অপেক্ষাকৃত দুর্বল সময়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। হিসেব করে দেখলাম আগামী 3 দিনের মাথায় সেই সময় উপস্থিত হতে চলেছে। সেই মহাক্ষণে ঋণাত্মক শক্তিশোষক সেই ক্রিস্টালগুলিকে একটি বিশেষ বিন্যাসে সাজিয়ে ফেললাম। একটা প্রদীপ যেরকম নিভে যাওয়ার আগে শেষবারের মতো দপ করে চলে ওঠে, সেইভাবেই সুব্রতর নেগেটিভ সত্তার পক্ষ থেকে শেষবারের মতো একটি প্রতিরোধ দেখা গেল। কিন্তু সেই ক্রিস্টালগুলির গুণগত বৈশিষ্ট্য এবং পজিটিভ সাইক্লিক ইনফ্লুয়েন্সের যৌথ প্রতিরোধের মুখে তা দ্রুতই স্তিমিত হয়ে পড়ল। কিন্তু হঠাৎ ঘটনার মধ্যে বহুদিনের একটা গুমোট হাওয়া যেন পাক খেয়ে ঘুরতে লাগলো। একটা তালাবন্ধ বাক্স অতর্কিতে খুলে গেল। একটা কদর্য দর্শন ইঞ্চি পাঁচকের মূর্তি বাক্সটা থেকে ছিটকে এসে ক্রিস্টাল সজ্জা বিন্যাসের মধ্যেখানে এসে পড়ল। আকস্মিকভাবেই একটা নীলাব আগুন জ্বলে উঠে পুড়িয়ে দিল মূর্তিটাকে। ক্রিস্টালগুলির মধ্যে চিড় ধরে গেল। গরম হাওয়াটার গতিটা ক্রমশ মন্দীভূত হতে হতে একসময় স্তব্ধ হয়ে গেল।
সামান্য বিরতি নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রফেসর। অনুভবরা সপ্রশ্ন দৃষ্টিতে প্রফেসরের দিকেই চেয়ে রয়েছে, তাদের মুখে কোনো ভাষা নেই। ধৈর্যটি সোম বললেন,
অনিয়মিত খাদ্যাভ্যাস এবং অখাদ্য কুখাদ্য খাওয়ার কারণে সুব্রতর শরীর এমনিতেই ভেঙে পড়েছিল। মানসিক আঘাতও সেই প্রক্রিয়াটির সাথে যুক্ত ছিল। বেশ কিছুদিন তাকে হসপিটালে কাটাতে হয়। মঙ্গলময়ের অপার করুণায় সেই প্রক্রিয়ার দরুন তার বিশেষ কোনো ক্ষতি হয়নি, কেবল সাময়িকভাবে তার কথা বলার ক্ষমতাটি হারিয়ে গেছে। চিকিৎসকের অবশ্য আশ্বস্ত করেছেন সেই ক্ষমতাও সে ধীরে ধীরে ফিরে পাবে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে সুব্রতর কপালের বিশেষ অংশ স্পর্শ করলাম, আর স্পর্শ মাত্রই বেশ অনুভব করলাম। বহুদিনের জমে থাকা অন্ধকার মুছে গিয়ে আলোকের ঝর্ণাধারা স্বমহিমায় বেগবতী হতে চলেছে। মুক্তর মতো অশ্রুধারা সুব্রতর দু চোখ থেকে তখন ঝরে পড়ছে। তার প্রতিফলনে আদ্র হয়ে উঠেছে মিস্টার মালাকারের চোখ জোড়াও।
শেষ হলো আমাদের আজকের গল্প, উৎস ভট্টাচার্যের লেখা সাগর পাড়ে শয়তান। গল্প পাঠ এবং কোকর ভূমিকায় আমি প্রত্যয়, ধৈর্যটি সোমের ভূমিকায় দূরবীন শ্রুতিকথা চ্যানেল থেকে সৌরভ, অনুভবের ভূমিকায় 86.7 তোমার এফএম থেকে সৃজন, ঈশিতার ভূমিকায় অস্মিতা এবং সুব্রতর ভূমিকায় গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন। তাহলে দেখা হচ্ছে পরের সপ্তাহে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড।